the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনি রাতের 65তম এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো ঘটনাগুলো দিয়ে হাঁটি হাঁটি পাপা করে কিন্তু এতটুকু পথ আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাই আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক সত্য ভয়ের ঘটনা আমরা প্রত্যাশা করি। তাই সবসময় বলি, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandhorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnandhorrorworldbd afnandhorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে মূল্যবান মতামত জানাতে পারবেন। আজকের এপিসোডে দুটি ঘটনা থাকছে, আর দুটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি, এটা আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। ওনার নাম টুটুল শেখ। ওনার বাড়ি মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার পৌরসভার 4 নং ওয়ার্ডের শেখপাড়া নামক জায়গায়। উনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। ঘটনাটি উনি কিভাবে পেলেন তার বর্ণনা উনি দিয়েছেন। উনি যে কোম্পানিতে কাজ করেন, এই কোম্পানির গাড়ি কিন্তু প্রতিদিন ওনাদের ডিউটির যে জায়গা সেখানে নিয়ে যায়, আবার ফেরত নিয়ে আসে। উনি যখন ডিউটিতে যান তখন ওনার মতো তো আরো অনেকেই আছেন, তখন উনি হেডফোনে আফনান দ্য হরর ওয়ার্ল্ড শুনতে থাকেন। ওনার পাশে আর একজন ভদ্রলোক, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, তার নাম ননিপাল। তো এই ননিপাল ভাই উনি খেয়াল করেছেন যে এই যে টুটুল শেখ ভাই, উনি রেগুলার কিছু একটা শোনেন। উনি জিজ্ঞেস করলেন যে কি শোনেন। উনি বললেন যে আফনান দ্য হরর ওয়ার্ল্ডে ভয়ের ঘটনাগুলো উনি শোনেন আর কি। তখন এইভাবে কিছু আলাপচারিতা হয়। টুটুল শেখ ভাইয়ের আরো একটি ঘটনা কিন্তু আমরা আগেও প্রচার করেছিলাম। তখন টুটুল শেখ ভাই কি করেছেন, এই ননিপাল ভাইকে উনি তার হোয়াটসঅ্যাপে ওই ঘটনার লিঙ্কটা দিয়ে দিয়েছেন। উনি যখন এটা পরবর্তীতে শুনেছেন আবার ডিউটিতে যাওয়ার সময়, তখন উনি বলেন যে ওনার বোনের কাছ থেকে শোনা একটি ঘটনা জানা আছে। তখন তো আগ্রহ নিয়ে টুটুল শেখ ভাই এটা শোনেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবার পর আমি এমন কিছু তথ্য আপনাদেরকে বলার চেষ্টা করব যেটা শোনার পর আপনারা নড়ে চড়ে বসবেন। তো চলুন ঘটনায় চলে যাই। সময়টা খুব বেশি দিন আগের কথা না, বেশি দিন বলতে যে অনেক বছর মুক্তিযুদ্ধের আগে বা ব্রিটিশ পিরিয়ডে, বিষয়টা এরকম না। সময়টা এখন থেকে 10-15 বছর আগের কথা। যেই জায়গাকে কেন্দ্র করে ঘটনাটা, এটা গাজীপুরের একটা জায়গা। এই জায়গার পাশে কিন্তু নদী রয়েছে। এই যে ননিপাল ভাই, ওনার বোনের বিয়ে হয়েছে ওই এলাকাতে, এই কারণে মূলত ঘটনাটি তার মাধ্যম দিয়ে ননিপাল ভাই পেয়েছেন। ওই এলাকাতে কিছু কিছু জায়গা রয়েছে, দেখা যাচ্ছে যে নদীর যে এরিয়াটা, শীতকালে কিছু কিছু জায়গায় একদমই পানি থাকে না, আবার কিছু কিছু জায়গায় সারা বছরই পানি থাকে। যেই জায়গাগুলোতে সারা বছর পানি থাকে সেখানে তো দেখা যাচ্ছে যে সবসময় মাছ ধরার জন্য লোকজন আসে। এমন একটা জায়গায় দেখা গেল যে কিছু জেলে মাছ ধরতে এসেছে, বেশ দূর থেকে তারা এসেছেন আর কি। তো ওখানে ওনারা জাল ফেলেছেন, কিন্তু দিনের বেলার কথা বলছি। জাল যখন ফেলেছেন, দেখা গেল কয়েকবার জাল ফেলার পর একবার জালটা আটকে গেছে, জাল কোনোভাবেই ওনারা টেনে তুলতে পারছেন না। মনে হচ্ছে নিচ থেকে কেউ টেনে ধরে রেখেছে এরকম মনে হচ্ছে, অথবা শক্ত কোনো কিছুর সাথে আটকে গেছে। এরকম যখন মনে হলো, তখন আরো একটা বিষয় তারা খেয়াল করলেন, সেটা হচ্ছে যে ওনাদের যে জাল যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে যায় তাহলে শুধু ওই জায়গাতে আটকে যাবে, ওখানে টান অনুভূত হবে। কিন্তু মনে হচ্ছে যেই এরিয়া দিয়ে ওনারা জাল ফেলেছেন প্রত্যেকটা জায়গা থেকেই নিচে টান অনুভূত হচ্ছে, অর্থাৎ জালের নিচের পুরো অংশ জুড়েই মনে হচ্ছে আটকে গেছে। এটা কিভাবে সম্ভব? সমস্যাটা কি? এটা দেখার জন্য যখনই একজন লোককে নিচে নামিয়েছেন, উনি ডুব দিয়েছেন, ওই সময়ে নৌকার উপরে থাকা লোকজনরা দেখে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য। দেখেন জালের কাছাকাছি জায়গা জুড়ে অনেক লম্বা চুলের মতো পানিতে ভাসছে, মনে হচ্ছে কোনো বিশাল একটা মাথা, সেই মাথায় অনেক লম্বা চুল আছে, এই মাথাটা পানির নিচে আছে আর চুলগুলো পানিতে ভাসছে। এদিকে তারা এই বিষয়টা দেখেছেন, দেখে ভয় পেয়েছেন, ওদিকে কি হয়েছে, যিনি ডুব দিয়েছেন উনি আর ওঠেন না। দেখা যাচ্ছে যারা এভাবে ডুব দিতে মানে দিতে অভ্যস্ত বা যারা দেন আর কি, তারা তো মোটামুটি এক মিনিটের কাছাকাছি সময় থাকতে পারেন। এমনিতে আমরা হয়তো 20-25 সেকেন্ড সর্বোচ্চ থাকলেও ওনারা আরো বেশি পারেন, যেহেতু এখানে একটা অভ্যস্ততার ব্যাপার রয়েছে। এই লোক আর ওঠে না, ওঠে না, ওঠে না, ওঠেই না। একটা সময় কি হলো, ওনারা দেখেন ওই চুলগুলো আর নাই, জালও ওনারা তুলতে পারছেন, তবে ওই লোককে আর পাওয়া যায় না। চারদিকে হই হুল্লোর পড়ে গেল, ওনারাও আবার ডুব দিয়েছেন, ওনারা নিচে নেমে কিছুই দেখেন না, ওই লোককেও পাওয়া যায় না। তারপর ফায়ার সার্ভিসকে ফোন করা হয়, ফায়ার সার্ভিসের ডুবুরিরা আসেন, ডুবুরিরা আসার পর তারাও সেখানে খোঁজ করেছেন, কিন্তু তারাও ব্যর্থ হয়ে চলে গেছেন। 5-6 ঘন্টা তারা যখন খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে চলে যান, তাদের ধারণা এখানে আর এর ডেড বডি পাওয়া যাবে না, হয়তোবা দূরে কোথাও ভেসে উঠতে পারে। ফায়ার সার্ভিসের লোকজন যখন চলে গেছে, বেশ অনেকটা দূরেই চলে গেছে, হঠাৎ করে পানির নিচ থেকে ওই লোকটা ভেসে ওঠে। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন, নিশ্চয়ই ওই লোকটা মারা গেছে? না, সম্পূর্ণ জীবিত অবস্থাতে উনি ভেসে উঠেছেন, মনে হচ্ছে মাত্রই উনি ডুব দিয়েছেন। উনি নৌকাতে ওঠেন, লোকজন তো তাকে টেনে ধরে, এতক্ষণ পানির নিচে কিভাবে একটা মানুষ জীবিত থাকে? তাকে টেনে তোলার পর তার চোখে মুখে খুবই ভয়ঙ্কর একটা আতঙ্ক। উনি যে 5-6 ঘন্টা পানির মধ্যে ছিলেন, ওনার শরীরটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবার কথা, কুচকে যাবার কথা, পানির নিচে দীর্ঘক্ষণ থাকলে যেটা হয়, তার কিন্তু কিছুই হয়নি। ওই ডুব দেওয়ার সময় যেরকম দেখা গিয়েছিল ঠিক ওই রকম, অর্থাৎ কেউ যদি এক মিনিট বা কিছু সময় পানির নিচে থাকে তখন শরীরের স্কিনের যেরকম অবস্থা হয় ওই রকম আর কি। উনি উঠে বলেন, তাড়াতাড়ি নৌকা ঘোরাও, তাড়াতাড়ি এখান থেকে ভাগো। ওদিকে ফায়ার সার্ভিসের লোকজন তো আরো দূরে আছে, তাদের কাছে কোনো না কোনোভাবে খবর চলে গেছে ওই লোক পাওয়া গেছে, ওই লোক ভেসে উঠেছে জীবিত অবস্থায়। তারা আস্তে আস্তে তারা নৌকা নিয়ে ওখান থেকে, নৌকার যেই ইঞ্জিন ফুল স্পিড দিয়ে ওখান থেকে চলে গেছে। মানে উনি এতটা আতঙ্কিত ছিলেন, উনি বলেছেন যে কোনো কথা না, এখানে কোনো কথাই হবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। উনি যেরকম বলছিলেন, ওখানে আশেপাশে আরো কিছু লোকজন ছিল, তো লোকাল লোকজন তারা এটা শুনেছিলেন, তারা জিজ্ঞেস করারও সুযোগ পান নাই ঘটনাটা কি হয়েছে পানির নিচে। উনি ওখান থেকে চলে গেছেন, উনি হয়তোবা তার যারা সহকর্মী তাদের সাথে শেয়ার করেছেন, কিন্তু ওনারা এই এলাকার ধারের কাছেও আসেন নাই কখনো, আজ পর্যন্ত না। এই তো গেল এই ঘটনা। এর কয়েকদিন পরের একটা ঘটনা, ওই এলাকাতে বেশ কিছু বাচ্চা কাচ্চা আছে, তখন তো শীতকাল ছিল, দেখা গিয়েছে যে ওই নির্দিষ্ট জায়গাতেই সবাই গোসল করতে আসত, 7-8টা বাচ্চা ওই এলাকারই, তারা গোসল করতে এসেছে। এর মধ্যে 8-9 বছর বয়সে একটা ছেলে, সে ডুব দিয়েছে আর ওঠে না, ওঠে না, ওঠে না, অনেকক্ষণ হয়ে যায় আর ওঠে না, অনেক খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, আবার ফায়ার সার্ভিসকে ফোন করা হয়, তারা আসে, তারাও অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু না, তারাও কিছু পায়নি। তারপর কিছু লোকাল ডুবুরি থাকে, অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় লেখা থাকে যে কোনো কিছু হারিয়ে গেলে পানিতে এই নাম্বারে ফোন দেবেন, ডুবুরির নাম্বার আর কি। তো এরকম একজন আসে, যেহেতু তারা এক ধরনের বিশেষ বিদ্যা আয়ত্ত করেছেন, বিশেষ করে পানির নিচে যারা এইভাবে ডুব দেন তারা কিছু কিছু জিনিস ওনারা জানেন। উনি ডুব দিয়েছেন, ডুব দেওয়ার কিছুক্ষণ পরে ভয়ার্ত চেহারা নিয়ে উঠে আসেন, উঠে উনি বলতেছেন যে নিচে এটা আমি কি দেখলাম। এখন লোকজন বলছে কি দেখছো, উনি বলেন যে এর আসলে আর পাওয়া যাওয়া মানে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তার যে পাওয়া যাওয়ার সম্ভাবনা অন্তত জীবিত অবস্থায়, এটা শূন্য বলা চলে। উনি নাকি নিচে দেখেছেন এত বিশাল আকৃতির মাছ সাঁতার কাটছে। উনি নিচের দিকে তাকিয়েছেন যখন ডুব দিয়ে, তখন দেখেন যে অনেক নিচে স্পষ্ট দেখতে পাচ্ছেন উনি, বিশাল আকৃতির মাছ, মনে হচ্ছে তিমি মাছের আকৃতির মাছ। এরকম মাছ নিচে সাঁতার কাটছে, তাও একটা না, অনেক, অসংখ্য। যখন এটা দেখেছেন উনি ভয় পেয়ে দ্রুত উপরে উঠে আসছেন। তিন দিন পর এই বাচ্চার লাশ ভেসে ওঠে, সে কিন্তু জীবিত ফেরত আসতে পারেনি, তার লাশ ভেসে ওঠে। যখন তার লাশটা পাওয়া যায়, ঠিক একই জায়গায় পাওয়া যায়, লাশটা কিন্তু ভেসে দূরে কোথাও যায়নি, মনে হচ্ছে যে সে গোসল করার সময় যেভাবে স্বাভাবিক ছিল তার স্কিন, চেহারা, মনে হচ্ছে সে মাত্রই গোসল করে উঠেছে, এমন একটা অবস্থা। সে যে তিন দিন পানির নিচে ছিল এমনটা কিন্তু মনে হচ্ছে না। তার পেটের মধ্যেও কোনো পানি ছিল না, তার নাক দিয়ে গলা দিয়ে যে রক্ত পড়ছে বিষয়টা এরকমও না, মনে হচ্ছে সে স্ট্রোক করে মারা গেছে, জাস্ট এতটুকুই। শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্নও ছিল না। মানুষজন বুঝতে পারে এটা মোটেও স্বাভাবিক কিছু না। এটা তো গেল এই বাচ্চার ঘটনা। এরপরে আসি এর চার পাঁচ দিন পরের ঘটনা, মানে এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে। এর চার পাঁচ দিন পর একজন মহিলা, একজন হিন্দু ভদ্র মহিলা, উনি অবিবাহিত ছিলেন, আসলে ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না, বেশ বয়স হয়ে গিয়েছিল কিন্তু ওনার বিয়ে শাদী হয়নি। তার নাম হচ্ছে রানী পাল। এই মহিলা ওখানে গোসল করতে গেছেন, গোসল করতে যাওয়ার পর ওই মহিলা অদৃশ্য হয়ে যান, মানে উনি ডুব দেওয়ার পর আর ভেসে ওঠে নাই। মানুষজন খোঁজাখুঁজি করেছে, যেহেতু ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না, যারা ইনস্ট্যান্ট আশেপাশে ছিলেন তারা খোঁজাখুঁজি করেছেন, ওনারাও বুঝতে পারছেন যে একে হয়তো আর পাওয়া যাবে না। দেখা গেল যে একদিন, দুই দিন, তিন দিন পর ওই মহিলা একদম দিনের বেলাতেই হঠাৎ করে হুশ করে ভেসে উঠেছেন, একদম স্বাভাবিক। কিন্তু একটা জায়গা অস্বাভাবিকতা ছিল, মানুষজন দেখতে পায় তার মাথায় জট হয়ে গেছে, তার মাথায় কিন্তু আগে জট ছিল না। তো উনি উপরে উঠে আসেন, লোকজন বলে কি ব্যাপার, তুমি তিন দিন কোথায় ছিলে? তো উনি বলেন, তিন দিন কই, আমি তো একটু আগে ডুব দিলাম, হয়তো বা 30-40 মিনিট নিচে থাকতে পারি। তিন দিন মানে? লোকজন বলে, তুমি তো তিন দিন আগে হারিয়ে গেছো, ঘটনাটা কি? তখন উনি সব কথা খুলে বলেন, প্রথমবারের মতো মানুষজন বুঝতে পারে আসলে ঘটনাটা কি। উনি যখন ডুব দিয়েছেন তখন ওনার কাছে মনে হলো কে যেন ওনার পা চেপে ধরে এক হ্যাঁচকা টান দিয়ে পানির নিচে নিয়ে যাচ্ছে। একটু নিচে যেতেই উনি দেখতে পান যে উনি একটা অন্য জগতে চলে আসেন, ওখানে কোনো পানি নাই, কিছু নেই, ওখানে বিভিন্ন ধরনের লোকজন আছে, তবে বিশাল আকৃতির, প্রায় 30-40 হাত লম্বা দানবীয় আকৃতির একজন মহিলা। মহিলার চেহারা যে ভয়ঙ্কর এটা বলা যাবে না, মহিলার চেহারা শ্যাম বর্ণের। আমাদের স্বাভাবিক শ্যাম বর্ণের যারা নারীরা আছেন, এনারা যদি এরকম 30-40 হাত লম্বা হয়, যেরকম দেখা যাবে সুঠাম দেহি, ওই রকম, তার মাথা চুলও আছে অনেক বড় বড়। তো এই মহিলা তাকে বলতেছে যে কিরে কেমন আছিস, এদিকে তো এই রানী পালের তো অবস্থা খারাপ। উনি ভালো আছি এই উত্তর কি আসলে দিতে পারেন, ওই অবস্থা কি তার আছে ওই সময়? উনি বলেন যে জি ভালো আছি, আমাকে কেন এখানে নিয়ে আসছেন? তখন ওই অবয়বটা যা বলে এটা শুনে রানী পাল, আসলে ওনার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়, সেটা এরকম যে ওই অবয়বটা বলে, দেখ এটা হচ্ছে আমাদের থাকার জায়গা, এখানে বেশ কিছুদিন ধরে ড্রেজিং করে বালু তুলতে তুলতে এমন অবস্থা করেছে, আমার থাকার জায়গাটাই এখন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, নাই বললেই চলে। এই কারণেই আমি সেদিন এক জেলেকে নিয়ে আসছিলাম, কিন্তু ওরে আমার পছন্দ হয়নি, ওরে দিয়ে কাজ হবে না, ওকে জীবিত অবস্থাতেই পাঠাই দিছি। এরপর একটা বাচ্চাকে মেরে ফেলছি, তুই জানিস কয়েকদিন আগে একটা বাচ্চা মারা গেছে, এখন তোকে নিয়ে আসছি কেন? প্রথমত যে এখানে সমস্যাটা কি হয়েছে এটা উপরে গিয়ে মানুষদেরকে বলবি, দ্বিতীয়ত তুই এখন উপরে গিয়ে আমার জন্য একটা আসন দিবি, তোর যে বাড়ি সেখানে গিয়ে একটা আসন দিবি, আমি তোর উপর সওয়ার হব, ওই আসনে আমি এখন থাকব, আমি আর নিচে থাকতে পারতেছি না, আমার থাকার জায়গাটা তোরা নষ্ট করে দিছিস। তখন বলে যে আমি গরিব মানুষ, আমার নিজেরই তো থাকার জায়গা নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, বিয়ে শাদী আমার হয় নাই, সন্তান আদি নাই, আমার হাজবেন্ড নাই, আমি কিভাবে আপনার জন্য আসন দিব বা জায়গা আমি ঠিক করব আমি তো বুঝতে পারতেছি না। তখন উনি বলেন যে তুই যা উপরে গিয়ে বলবি, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বলবি, তারাই ব্যবস্থা করে দিবে বলে আমার বিশ্বাস। আর তুই ওখানে আসন দিবি, আশা করছি তুই ধনী না হলেও তোর খাওয়া পড়ার আর কোনো অভাব হবে না, তবে তুই ধনী হবি না, আর তোকে কিছু কাজ করার জন্য আমি অনুমতি দেব, যদিও বা তুই সেটা পারবি না, সেটা আমি করে দিব, তার বিনিময়ে কোনো ধরনের টাকা পয়সা কিচ্ছু নিতে পারবি না, এভাবেই তোর জীবন চলে যাবে। তখন এই যে রানীপাল, উনি বলেন যে কি করবেন, কারণ উনি তো আসলে কবিরাজি কিছু জানেনও না, একদম গ্রামের আট দশটা সাধারণ মহিলার মতোই উনি, কোনো বিদ্যা তার জানা নেই, এমনকি লেখাপড়া উনি জানেন না। কিন্তু ওই অবস্থা থেকে ওনার উঠে আসার জন্য এতে রাজি হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না, উনি রাজি হয়ে যান। তখনই নাকি ওনার মাথায় জট হয়ে যায়, আর এরপর ওনাকে পানির একটা নির্দিষ্ট জায়গায় যখন পৌঁছে দেন, তখন উনি বুঝেন যে উনি পানির মধ্যে আছেন, তখন উনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, এরপরে উনি ভেসে ওঠেন। তারপর তো এই অবস্থা, লোকজন যখন এই কথা শোনেন, তখন সামনে যে ঘটনাগুলো ঘটেছে, আগে যে ঘটনাগুলো ঘটেছে, সেইগুলোর সাথে এই ঘটনা মিলান এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ, তারা একত্র একটা সিদ্ধান্ত নেন যে ওনাকে একটা জায়গা দিয়ে দেওয়া হবে, এলাকার একজন ব্যক্তি একটা জায়গা দিয়ে দেন যে মা তুমি এখানেই থাকো, তোমার আর মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে কাজ করতে হবে না, এখানেই তোমার একটা বসত ভিটা বানাই দিচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী, তুমি এখানেই থাকো, এইভাবেই তুমি মানুষের উপকার করো। এরপর থেকে উনি কিন্তু ওখানেই আছেন, এখনো পর্যন্ত কিন্তু এই রানীপাল জীবিত, যদিও বা আমরা কিন্তু এই রানীপালের নামের অংশ বিশেষে বলেছি, ওনার নামের আগে আরো একটা অংশ আছে, ওই অংশটা বাদ দিলে লাস্টে রানীপালটা আসে, তো এই জন্য আমরা রানীপাল বলেছি, পুরো নামটা আমরা বলতে পারিনি সঙ্গত কারণেই। তো এই যে ননীপাল ভাই, ওনার বোন কিভাবে এই রানীপালের ঘটনাটা জানলেন, ওনার বোনের একটা মারাত্মক সমস্যা ছিল, তা হচ্ছে ওনার বোনের গর্ভের সন্তান 3 মাস বয়স হলেই নষ্ট হয়ে যেত, মারা যেত, এরকম কিন্তু 3-4 বার হয়েছে। তখন নাকি এই রানীপালের কাছে উনি গিয়েছেন, রানীপালের কাছে যখন গিয়েছেন তখন রানীপাল এগুলো তো জানেন না, ওনার উপর যখন পানির নিচের ওই মহিলা জিনটা সওয়ার হয়েছে, তখন সে বলছে যে তোকে একটা পাতা দিব, এই পাতাটা শুধু একটা নির্দিষ্ট সময় মুখে রাখবি, এরপর আশা করা যায় কোনো সমস্যা হবে না। কখন? উনি বলেছেন ঠিক 3 মাস যখন হয় গর্ভের সন্তানের, তখন তোর একটা পেটে ব্যথা হয়, তাই না? উনি বলেন যে জি হয়, এরপরেই তো সন্তানটা মারা যায়। বলে হ্যাঁ। উনি বলে দেন যে ঠিক এরকম ব্যথা যখন হবে, সাথে সাথে এই পাতাটা তুই তোর জিহ্বার নিচের অংশে রাখবি, নিচের অংশে রাখার সাথে সাথে তোর মুখের মধ্যে ভয়ঙ্কর রকমের জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, কিন্তু খবরদার হাও করবি না, থুথু ফেলবি না, পাতাটা মুখ থেকে বের করবি না, একা একাই মুখের জ্বালা পোড়া কমে গিয়ে স্বাভাবিক হয়ে যাবে, তখন গিয়ে পাতাটা বের করবি, তখন দেখবি তোর বাচ্চার কিছু হবে না এবং তোর সাথে যে সমস্যাটা আছে এটাও আর থাকবে না। উনি কিন্তু বলেন নাই যে এটার সাথে কোনো জিনঘটিত সমস্যা আছে নাকি ওনার শারীরিক কোনো সমস্যা ছিল, কিছুই বলেন নাই। উনি যখন পরবর্তীতে গর্ভবতী হয়েছেন, এরপর ওই পাতাটা রেখে দিয়েছিলেন, ওই পাতাটা কিন্তু শুকনো পাতাই ছিল আর কি, বিশেষ জায়গায় রেখে দিয়েছিলেন, ওই পাতাটা তখনই উনি মুখে দিয়েছেন যখন করে যখন হঠাৎ করে ওই পেইনটা শুরু হয়েছে, তখন মুখে দেওয়ার সাথে সাথে ওই পেইন বন্ধ হয়ে গেছে, কিন্তু মুখের মধ্যে এমন জ্বালা পোড়া শুরু হয়েছে, উনি অনেকক্ষণ বহু কষ্টে মুখ বন্ধ করে রেখেছেন, ওনার শাশুড়ি ওনার পাশে দাঁড়ানো, বলছে মা খবরদার মুখ খুলিস না, খবরদার থুতু ফেলিস না, কারণ উনি তো জানতেন, উনি তো এই রানীপালের কাছে নিয়ে গিয়েছিলেন আর কি। বহু কষ্টে প্রায় 30 মিনিটের মতো বা এরকম কাছাকাছি সময় অনেক কষ্টে মুখ আটকে ছিলেন, খুব জ্বালা পোড়া, মানে পা খিচুড়ি উঠে গেছে, পা ছটফট করতেছে, হাত পা ছটফট করতেছে, তারপর উনি মুখ খুলতেছেন না, থুতু ফেলতেছেন না, মুখের মধ্যে এমন জ্বালা পোড়া, আস্তে আস্তে নাকি ওই জ্বালা পোড়াটা স্বাভাবিক হয়ে যায়, মানে এটা কমে যায়, মুখটা একদম স্বাভাবিক হয়ে যায়, এরপরে গিয়ে ওই পাতাটা উনি বের করেছেন। এরপর ওনার সন্তান হয়েছে, একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানের পরে স্বাভাবিকভাবে আর একটা পুত্র সন্তান হয়েছে, তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। রানীপাল কিন্তু এখনো জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু শেষ না। এই যে পানির নিচের দানবীয় আকৃতির ওই নারী অবয়বটি যে কথা বলেছে, আসলে এই কথার সত্যতা কি এটা জানা যায় যে ওখানে হঠাৎ করেই স্থানীয় কিছু লোক অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন শুরু করে ড্রেজার মেশিন বসিয়ে। তারা যেখানে ড্রেজার মেশিনটা বসিয়েছে, ওনারা কিন্তু বর্ষাকালে বসাইছেন আর কি, এই মেশিনটা কিছু কন্টেইনারের উপরে, কন্টেইনার বলতে গোল গোল ড্রামের মতো কিছু বড় বড় ড্রাম, তার উপরে পাটাতনের উপরে মেশিন বসানো। এরপর পাইপটা নিচে চলে গেছে নিচ থেকে বালু ওঠানোর জন্য। ওইখানে কিন্তু কিছু লোকজন থাকতো সার্বক্ষণিক এই মেশিনটা অন করা অফ করা মেইনটেনেন্সের জন্য। দিন হোক রাত হোক, ওরা মাঝে মাঝে হঠাৎ করে একটা জিনিস দেখতেন, সেটা হচ্ছে যে মনে হতো নিচ থেকে কেউ এই কন্টেইনার সহ, যে কন্টেইনারটা এত বড় একটা মেশিনকে ভাসিয়ে রেখেছে, এইটা সহ মনে হচ্ছে অর্ধেকটা কন্টেইনার ডুবে গেছে। অর্থাৎ এই গোলাকৃতির ড্রামের মধ্যে যে কন্টেইনারগুলো, অর্ধেকটা ডুবে গেছে, মেশিন সহ ডুবে গেছে, মনে হচ্ছে নিচ থেকে কেউ এগুলো টেনে নিয়ে যাচ্ছে। আবার হঠাৎ করে মনে হলো যে নিচ থেকে এটা ছেড়ে দিয়েছে, লাফ দিয়ে উঠেছে পানির উপরে। যখন এটা নিয়ে যায় তখন নাকি ওনারা অনেক লম্বা লম্বা চুল দেখতেন, চুলের মতো কিছু একটা, চতুর্দিকে চুল ছড়িয়ে পড়েছে, এটা ওনারা দেখতেন। এরকম বেশ কয়েকবার দেখেছেন, মালিক পক্ষকে ওখানে থাকা মিস্ত্রিরা অবহিত করেছেন। এরকম 7-8 দিনের কাছাকাছি বা এরকম একটা সময় হওয়ার পর কোনো একটা কারণে এই মালিক পক্ষ ভয় পেয়ে এই ড্রেজিংটা বন্ধ করে দেয়। কিন্তু ততদিনে কিন্তু ওই পানির নিচে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এটাই মূলত পরবর্তীতে জানা যায় যে এই বিষয়। প্রিয় লিসেনার্স, আমি বলেছিলাম কিছু কথা বলবো। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, চট্টগ্রামের সীতাকুণ্ডে গিয়েছিলাম। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্প যেটা, সেটা দেখে এসেছি। আমার সাথে ছিল আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিব, আমার সাথে ছিল আরাফ। আমরা সেই জায়গাগুলো যখন দেখতে যাই, এর মধ্যে গুলিয়াখালী বিচে যাই। গুলিয়াখালী বিচে যাওয়ার পর আমাদের যিনি সিএনজি চালক, এই সিএনজি চালকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, ওনার একটা ইন্টারভিউ কিন্তু আমরা আপলোড করেছিলাম। সেখানে কিন্তু উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ, যেটা এই বাঁশবাড়িয়া সি বিচের ওখানে ইদানিং হর হামেশাই মানুষ হারিয়ে যাচ্ছে, এবং এই মৃত্যুটা মোটেও স্বাভাবিক না। দেখা যাচ্ছে জোয়ারের সময় ওনারা যেখান থেকে হারিয়েছেন, ভাটার সময় তো পানি অনেক দূর চলে যায়, তাদেরকে অনেক খোঁজাখুঁজি করা হয়, পাওয়া যায় না। কিন্তু ঠিক আবার যখন জোয়ার হয়, ওই একই জায়গায় তাদেরকে পাওয়া যায়। এটার পিছনে কারণটা কি? অনেকেই কিছু সাইন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে ওখানে কিন্তু বাংলাদেশের রিনাউন্ড একটি কোম্পানি ড্রেজিং করছে, ড্রেজিং করে প্রচুর পরিমাণে বালু উত্তোলন অলরেডি করে ফেলেছে। অনেকে বলে ওই ড্রেজিং করার কারণে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে, চোরা গর্ত হয়ে গেছে। যখন তারা সাঁতার কাটতে নামে, ওখানে পানির একটা পাক খায়, ওখানে চলে যায়। তাহলে পাক খাওয়ার পর তো ওখানেই ডেড বডি পাওয়ার কথা, অথবা তাদের লাশটা অন্য জায়গায় চলে যাওয়ার কথা। ঠিক যেখানে নামে ওখানে কেন পরবর্তীতে আবার তাদের ডেড বডিটা পাওয়া যায়? এটা কিন্তু ওখানে হচ্ছে, বুঝাই যায় যে ওখানে এমন কোন একটা বিষয় হয়েছে যার কারণে এই নিরীহ লোকদেরকে মরতে হচ্ছে। এই জন্য বাঁশবাড়িয়া সি বিচে কাউকে না নামার অনুরোধ করছি। অনেকে ইউটিউবে বিভিন্ন ট্রাভেল ব্লগগুলো দেখে অনেকে সেখানে গোসল করতে নামছেন, এটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার হয়ে যাচ্ছে। আমাদের এই এপিসোডের মাধ্যমে আমরা আপনাদেরকে সচেতন করার জন্যই কিন্তু তথ্যগুলো বললাম। আশা করি আপনারা বাঁশবাড়িয়া সি বিচে যাবার পর সেখানে নামার আগে ভেবে চিনতে নামবেন, এটা কিন্তু বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা আশেপাশের লোকদেরকেও কিন্তু জিজ্ঞেস করে দেখতে পারেন। আর আমরা যে ভিডিওটা আমাদের পেজে আপলোড করেছি, আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। আর এই ঘটনার যে সত্যতা আছে কিনা, সেখানে কিন্তু ওই সিএনজি চালকের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি। আপনারা ওই এলাকায় বেড়াতে গেলে তার ফোন নাম্বারে ফোন করে তার সাথে যোগাযোগ করে যেতে পারেন। উনি স্বল্প মূল্যের মধ্যেই আশেপাশে যতগুলো বীজ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। আরো একটি বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের দুইজন ব্যক্তি 5 আগস্টের দিন জনতার গণপিটুনিতে মারা গিয়েছিলেন। এই দুইজন ব্যক্তির মৃত্যু নিয়েও রহস্য আছে। আমরা জানি যে গণপিটুনিতে মারা গেছেন। আমি এবং বদরুজ্জামান রাগিব আমরা যখন চাঁদপুরে যাই, চাঁদপুরে যাওয়ার পর স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলে এমন কিছু রহস্যময় তথ্য জানি যেটা আসলে অনেকেই জানে না। এনারা কিন্তু এই নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত ছিলেন। তাদের মৃত্যুটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হল, এখানে অনেক রহস্য রয়ে গেছে। যারা ওই এলাকার আছেন তারা বুঝতে পারবেন। অনুগ্রহ করে কমেন্ট সেকশনে অন্তত এই দুইজনের নামটা আপনারা লিখবেন না, এরা কিন্তু বাংলাদেশের রিনাউন্ড দুইজন ব্যক্তি ছিলেন এক সময়। এই ঘটনাটা এই কারণে বলছি যে এই যে নদী থেকে বালু উত্তোলন করা, নদীর নিচে যে সমস্ত আল্লাহর সৃষ্টিগুলো রয়েছেন তাদের আবাসগুলো নষ্ট হয়ে গেলে তারা কিন্তু ক্ষিপ্ত হন, তারা সুযোগ পেলেই কিন্তু আক্রমণ করে বসে। এমনিতে কিন্তু তারা নেয় না, কিন্তু এরকম যদি তাদেরকে বিরক্ত করা হয়, তাদের আবাসস্থল নষ্ট করা হয়, তাহলে কিন্তু তারা নেয়, মানুষদেরকে নিয়ে যায়, তারা ক্ষিপ্ত হয়ে যায়। আর ওই দুজন ব্যক্তির আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল এই কারণেই বলে অনেকেই অনুমান করেন। তবে ওই সময়ের রাজনৈতিক বাস্তবতা এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় এই চিন্তা কিন্তু আমরা যারা বিভিন্ন সময় পেপার পত্রিকায় তাদের এই অবস্থা দেখেছি তখন কিন্তু এটা মাথায় আসেনি। কিন্তু আমরা যখন ওই এলাকাতে গিয়েছি, যাবার পর ওখানকার একজন ব্যক্তির সাথে কথা বলে এমন একটা রহস্যময় জিনিস জানলাম, তা আসলে এভাবে মানুষের সামনে উপস্থাপন করাটাও এটা বেশ বিব্রতকর পরিস্থিতি পড়তে হবে বলে মনে করি। এই জন্য আমি কিন্তু ডিটেলসে বলছি না, তাদের নামও বলছি না, আমি শুধু এই কারণেই বললাম বিষয়টা। সেটা হচ্ছে যে নদী থেকে বালু উত্তোলন করা যত্রতত্র ভাবে, এটা সরকারিভাবেও নিষিদ্ধ, এটা পরিবেশের জন্য বিপর্যয় সৃষ্টি করে। সরকার ইজারা দেয় যে জায়গাগুলো যেখান থেকে বালু উত্তোলনের অনুমতি আছে, এগুলো ছাড়া অবৈধভাবে যত্রতত্র কোথা থেকে বালি উত্তোলন করাটা আইনত দণ্ডনীয়, যেমন ঠিক তেমনি এগুলো আমাদের এই জগতে আরো কিছু আল্লাহ সৃষ্টি রয়েছেন, তাদেরও অসুবিধার কারণ, তাদেরও আমরা বিপদে ফেলছি, তাদেরকে বিপদে ফেলার মাধ্যমে অনেক নিরীহ মানুষকে আমরা বিপদে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই ধরনের কর্মকাণ্ড থেকেও আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আজকের শনি রাতের 65তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনি রাতের 65তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনা। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার নাম ইমন। ওনার জন্ম ঢাকার মিরপুরে, এখানেই ওনাদের বাড়ি। উনি মূলত যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটির শুরুর অংশে, ওনার জন্ম থেকে শুরু করে নিয়ে পারিবারিক বিভিন্ন ভয়ঙ্কর বিষয়, এরপর উনি কর্মসূত্রে মালয়েশিয়াতে গিয়েছিলেন, সেখানেও ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, এরপর আবার দেশে চলে আসেন, এখন উনি দেশেই রয়েছেন। তো চলুন ঘটনা শুরু করি। উনি জানিয়েছেন যে ওনাদের বংশে ছেলের সংখ্যা কম, ওনার কিন্তু বড় তিন বোন রয়েছে। ইমন ভাইয়ের জন্ম 1994 সালে। ওনার যখন জন্ম হয় ওনার মা একটা মানত করেছিলেন যে ওনাকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন, কারণ তিন মেয়ের পর এক ছেলে। ওনার যদিও বা আরো একটা ছোট ভাই হয়েছে পরবর্তীতে। উনি জানিয়েছেন যে ওনার জন্মের ঠিক 5 দিন, যখন এই 5 দিনের দিন রাতের বেলা, ওনার মা উনি খেয়াল করেন যে এই ইমন ভাইয়ের পেটের উপরে, তারপর সাইড দিয়ে কেমন যেন আঠালো কিছু পদার্থ। উঠে যখন লাইট জ্বালিয়েছেন উনি দেখতে পেলেন চতুর্দিকে রক্ত। দেখা গেল যে ওনার জন্মের পর ওনার নাভিতে যে বাঁধনটা দেওয়া হয়েছিল এটা লুজ হয়ে গেছে, এখান থেকেই মূলত রক্তপাত হয়েছে বলে অনুমান করেছেন। তবে এটা কিন্তু লুজ হওয়ার কথা ছিল না, যাক আল্লাহর রহমতে এটা নিয়ে খুব বেশি সমস্যা হয়নি। তবে উনি জানিয়েছেন যে ছোটবেলা থেকেই ওনার বদ নজর লাগত খুব মারাত্মকভাবে। অনেকে থাকে না যে খুব দ্রুতই আক্রান্ত হয়ে যায় বদনজরের কারণে, উনি তেমন। উনি জানিয়েছেন বর্তমানে ওনার হাইট 5'11". উনি সুদর্শন দেখতে, এটা উনি জানিয়েছেন। উনি ছবিও ইমেইলে পাঠিয়েছেন, আমি দেখেছি ছবিটা, মাশাল্লাহ উনি আসলেই সুদর্শন একজন মানুষ। ওনার এই কারণেই মূলত বদনজর লাগে বলে অনেকে মনে করেন, কিন্তু শুধুই কি এই কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে? ওনার না না, উনি কিন্তু ঝাড়ফুঁক জানতেন। ঝাড়ফুঁক জানলেও উনি ঝাড়ফুঁক করার পর মারাত্মক কিছু সমস্যা হয়ে যেত পরিবারের অন্য সদস্যদের উপরে। নানা কিন্তু ঝাড়ফুঁক শিখেছিলেন তার আপন ফুফুর কাছ থেকে। তবে ফুফুর কাছ থেকে ঝাড়ফুঁক শিখলেও ফুফুর কাছ থেকে অনুমতি নিতে পারেননি, ফুফু ইন্তেকাল করেছিলেন। যেহেতু অনুমতির একটা ব্যাপার থাকে এই ধরনের কাজগুলোতে, যেহেতু উনি অনুমতি নিতে পারেননি, এই কারণে হয়তোবা উনি কারো চিকিৎসা করলে, ঝাড়ফুঁক করলে পারিবারিক মারাত্মক সমস্যার মুখোমুখি উনি হতেন, ওনার পরিবারের সদস্যরাও হতো। প্রিয় লিসেনার্স, এটা তো একদম শুরুর দিকের কথা বললাম। উনি জানিয়েছেন ওনার নানা বাড়ি দাদা বাড়ি একই জায়গাতে, অর্থাৎ ওনার নানা বাড়ি দাদা বাড়ি একই উপজেলাতে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়াতে। ওনার বোন যিনি সবার বড় আর কি, ওনার থেকে 9 বছরের বড় তিনি। ওনা তো ঢাকাতে থাকতেন, ঢাকার মিরপুরে যেখানে থাকতেন ওই বাড়িটা নাকি অনেক পুরনো, ওই পাকিস্তান পিরিয়ডে এটা তৈরি করা হয়েছিল বা তারও আগে তৈরি করা হয়ে থাকতে পারে। বাড়িটা ছিল তিনতলা। এই তিনতলার এই যে বাড়িটা, এই বাড়ির যিনি মালিক ছিলেন, ওনার দুজন স্ত্রী ছিলেন। দেখা যেত যে একটা ফ্লোরে ওনারা থাকলে অন্য দুটা ফ্লোর দুই স্ত্রী থাকতেন আর কি, এইভাবে আর কি এটা বন্টন করা ছিল। সন্ধ্যার দিকে যখন এই যে ইমন ভাই সহ ওই যে যে ভদ্রলোক যিনি বাড়ির মালিক, তারা তো দুটো পরিবার যেহেতু সন্তানাদি আছে, সবাই মিলে কিন্তু ছাদে খেলতেন। সন্ধ্যার আগ দিয়ে ওই ভদ্রলোকের দ্বিতীয় স্ত্রী উনি এসে বাচ্চাদেরকে ছাদ থেকে নামিয়ে দিয়ে ছাদের যে দরজাটা এটা বন্ধ করে দিতেন, কেননা সন্ধ্যার পর বাচ্চারা ছাদে খেলাধুলা করুক এটা উনি পছন্দ করতেন না, এর পিছনে কারণও ছিল। ওনারা যখন নতুন এ বাড়িতে উঠলেন তখন দেখা গেল যে ওই ভদ্রলোকের দ্বিতীয় স্ত্রী উনি এভাবে সন্ধ্যার দিকে ওনাদের বাচ্চা কাচ্চা সহ এই ইমন ভাই, ওনার বোন সবাইকেই নামিয়ে দেন। না নামতে চাইলে একটু রাগারাগিও করেন। নামিয়ে দেবার পর দেখা গিয়েছে মাগরিবের আজান হয়ে গেছে, কিছুক্ষণ পর ছাদের উপর থেকে ধুমধাম আওয়াজ আসত। তখন এই ইমন ভাই, ওনার বোন তারা আক্ষেপ করে বলতেন যে দেখলা আমাদেরকে নামাই দিবে দিয়ে নিজেদের বাচ্চাদেরকে এখন খেলার জন্য ছাদে উঠিয়ে দিয়েছে। একবার নাকি ইমন ভাই রাগ করে ছাদে উঠেছিলেন। উনি উঠে দেখেন যে ছাদের দরজাটা ঠিকই বন্ধ, কিন্তু ধুমধাম আওয়াজ কিন্তু হচ্ছে। তখন উনি দ্রুত নিচে নেমে আসেন। উনি যখন পরিবারের সাথে বিষয়টা শেয়ার করেন তখন পরিবারের লোকজন বুঝতে পেরেছিল আসলে ওই যে ভদ্রমহিলা উনি কেন সন্ধ্যার আগেই বাচ্চাদেরকে জোর করে ছাদ থেকে নিচে পাঠিয়ে দেন। এটা ছিল একটা কারণ। এই যে নানা, নানা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে ইমন ভাইয়ের সবার বড় বোন তিনি তুলা রাশির। একবার নাকি তাকে সামনে বসিয়ে এই আপার দুই বৃদ্ধাঙ্গুলি সামনে রেখে উনি কিছু দোয়া পড়ে ফু দিয়ে বললেন যে দেখো তো কিছু দেখতে পাও কি না। উনি নাকি নখের দিকে তাকিয়ে চমকে উঠেছিলেন, চিৎকার দিয়ে উঠেছিলেন। উনি দেখেন যে সাদা দাড়িওয়ালা কেমন চেহারার একজন ব্যক্তি, দুই নখেই একই চেহারার ব্যক্তিকে দেখা যাচ্ছে। যখন চিৎকার দিয়ে উনি উঠেছেন তখন নানা বলেন যে খবরদার, এই মেয়েকে কখনোই যত সমস্যাই হোক না কেন, যেই যত অনুরোধ করুক না কেন, কখনো আসনে বসাতে দিবা না। কারণ তুলারাশি হলেই যে সবাই সব কাজ পারবে, হাত চালান দিতে পারবে, বাটি চালান দিতে পারবে, তারপর জিন তাদের উপরে আসর করে ভিতরে ঢুকে কথা বলবে, এটা সত্য। কিন্তু সবাই এই কাজটা পারবে না, সবাই তার বডিতে এই লোড নিতে পারবে না। তুলারাশি হলেই যে সবাই পারবে এমন কোনো কথা নাই। এই মেয়েটাই তার একটা জ্বলন্ত উদাহরণ, একে কোনোভাবেই কোনো আসনে বসানো যাবে না, যে যত অনুরোধ করুক না কেন। এটা কিন্তু ইমন ভাইয়ের মাকে খুব ভালোভাবেই নানা বলে দিয়েছিলেন। এরপর তো অনেকদিন কেটে গেছে, উনিও আস্তে আস্তে বড় হয়েছেন। যখন মোটামুটি ওনার বয়স কত, ওনার মোটামুটি 7-8 বছর বয়স এরকম একটা সময় বা 8-9 বছর বয়স এরকম একটা সময়, তখনই তো ওই যেই বাড়িতে ভাড়া থাকতেন ওনারা, তখন ওই বাড়িতেই আছেন। বাড়ির মালিকদের সাথে ওনাদের খুবই ভালো সম্পর্ক ছিল। একবার হয় কি, ওই বাড়ির একটা ছেলে, ওই মালিকেরই ছেলে, হঠাৎ করে মিসিং হয়ে যায়। কোথায় গেল কোথায় গেল, থানায় ডায়েরি করা হয়, পুলিশরাও খুঁজে পাচ্ছে না, তার তো এভাবে হারিয়ে যাওয়ার কথাও না। এদিকে তার হুজুর কবিরাজ দেখানো শুরু করলেন, যে তারা চিন্তা করছেন যে কোথায় গেল, নিশ্চয়ই জিনে নিয়ে গেছে। যেহেতু ওনাদের বাড়ির ছাদে একটা সমস্যা ছিল, হতে পারে, এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। এই চিন্তা করেই মূলত তারা হুজুর কবিরাজ দেখানো শুরু করলেন, ডাকা শুরু করলেন। তো হুজুর একজন আসেন, আসার পর উনি খুঁজছেন যে তুলারাশির লোক লাগবে। এদিকে ইমন ভাইয়ের বড় বোন যে তুলারাশির, এটা কিন্তু ওনারা জানতেন। তখন ওই বাড়ির যিনি একজন ভদ্র মহিলা, বিশেষ করে যার বাচ্চা আর কি, মানে মালিকের স্ত্রী, উনি তো এসে ইমন ভাইয়ের মাকে খুব অনুনয় বিনয় করছেন যে আপনার মেয়েটাকে দেন, তুলারাশির লোক ঢাকা শহর, এখন কোথায় খুঁজে পাবো। এদিকে ইমন ভাইয়ের মা তো রাজি না, কার নানা নিষেধ করেছেন, তিনি নিশ্চয়ই বুঝে শুনে নিষেধ করেছেন, তিনি তো তার নাতনিকে বিপদে ফেলার জন্য কোনো কথা বলবেন না। এদিকে ইমন ভাইয়ের মা তো রাজি না। তখন ওই ভদ্র মহিলা বলতেছেন যে আপা, আজ যদি আপনার একটা সন্তান মিসিং হতো, তখন কি আপনি আমার সাথে এরকম আচরণ করতে পারতেন? এইভাবে ইমোশনালি তাকে একদম দুর্বল করে ফেলে, মানসিকভাবে দুর্বল করে ফেলে। শেষ পর্যন্ত ইমন ভাইয়ের মা রাজি হয়ে যান। তারপর অন্ধকার একটা ঘরের মধ্যে এই ইমন ভাইয়ের বোনকে বসানো হয়, আরো অনেক লোকই সেখানে ছিলেন। এদিকে সেই হুজুর দোয়া পড়ে জিন হাজিরের আমল শুরু করেছেন, জিনটা এসে সরাসরি ইমন ভাইয়ের বোনের শরীরের মধ্যে ঢুকে যাবে। হঠাৎ করে এমন এক চিৎকার করে উঠছেন ইমন ভাইয়ের বোন, এক চিৎকারে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপর লাইট জ্বালানো হয়, দেখা গেল উনি অজ্ঞান হয়ে আছেন, তাড়াতাড়ি তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয়, কাজ আর হলো না। তারপর ওনার জ্ঞান ফেরে, উনি এমন ভয়ঙ্কর একটা জিনিস দেখেছিলেন, ওইটা দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তখন মনে পড়ে যায় যে তার নানা তো বলেছিল যে সবাই এটা নিতে পারে না, সে এটা নিতে পারবে না কখনোই, তুলারাশি হলো সেইটার যোগ্য নয়, তাকে কেন বসানো হলো। যাই হোক, পরিবার থেকে তো বোঝা গেল যে আসলে কারো অনুরোধে এই কাজটা করা মোটে উচিত হয়নি, এতে ওনার বড় ধরনের বিপদ আপদ হয়ে যেতে পারত। এরকম চিন্তা করতে করতে ঘটে আর একটা ঘটনা। এক রাতে, তখন তো ইমন ভাই ছোট, দেখা গেল যে ওনার বড় বোন, মেজ বোন, ছোট বোন একটা জায়গায় ঘুমিয়ে আছেন, তো উনি আর একটা পাশে ঘুমিয়ে আছেন ওই রুমে। হঠাৎ করে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখা গেল ওনার বড় বোন ওনার পাশে বসে পিঠে মেরেছেন একটা চর, মানে চর দিয়েছেন, চরের কারণে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর আবার মেরেছেন আর এক চর। এরপর তো উনি চিৎকার দিয়ে উঠছেন, কারণ হলো উনি তাকিয়ে দেখেন ওনার বড় বোনের চেহারা স্বাভাবিক না, কেমন যেন ভয়ঙ্কর দেখা যাচ্ছে। ঘরের ভিতরে ডিম লাইটের আলো যতটুকু ছিল তাতে বুঝতে পারেন, উনি লাফ দিয়ে উঠে লাইট জ্বালিয়েছেন। এদিকে তার অন্য বোনেরাও প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এদিকে তার বড় বোন হি 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 করে হেসে দিয়েছে। হেসে দেওয়ার পর ওনাদের ওই রুমের দরজা ছিল তো, যেটা ছিল ওটা তো খোলা ছিল, কিন্তু জানালা যেগুলো ছিল এগুলোও খোলা ছিল, জানালা বন্ধ ছিল না। বাম পাশের যে জানালা ছিল, এই জানালা দিয়ে বাইরে গাছপালা দেখা যেত। এরপরে কি করলো, ঘাটটা ঘুরিয়ে ওই যে বাম পাশের জানালার দিকে ওনার বোন তাকিয়েছে, আর সে ঘাট ঘুরায় না। তার মা বাবা আসে, ঘাটটা ঘোরানোর চেষ্টা করে, মনে হচ্ছে ঘাটটা একদম শক্ত হয়ে গেছে, এমন শক্ত কোনোভাবেই ঘাট ঘোরানো যাচ্ছে না, আর উনি কথাও বলেন না, একভাবে তাকায় আছেন। এদিকে লোকজন আসে আরো অনেকে আশপাশ থেকে যে এরকম একটা সমস্যা হয়েছে। একজন প্রতিবেশী আন্টিও আসে, তার কাছেও জিন আসতো। যেই না ওই আন্টি আসছে, তখন এই ইমন ভাইয়ের বড় বোন রিয়াক্ট করে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, এই তুই এখানে আসিস কেন, যা ভাগ এখান থেকে দুষ্টু মহিলা, এরকম ভাবে গালিগালাজ করতে থাকে, মানে তাকে দেখে সহ্য করতে পারে নাই। এর ভিতরে আরো বেশ কিছু ঘটনা ঘটে যায়, তবে পরবর্তীতে বোঝা যায় যে এই ইমন ভাইয়ের বোনের উপরে যে হাজির হয়েছে সে একজন মুসলিম জিন, ভালো জিন। সে একটা পর্যায়ে ইমন ভাইকে ইশারা করে কাছে রাখে, ইমন ভাই সাহস করে যান, যাওয়ার পর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যে নামাজ কালাম পড়বি তুই ভালো, তবে তোরও বিপদ আছে সামনে, সাবধানে থাকতে হবে। তো এরপর নাকি সে চলে যায়, যখন চলে যায় তখন ইমন ভাইয়ের বোন অজ্ঞান হয়ে যান, এরপরে উনি স্বাভাবিক হয়ে যান। তো পরিবারের লোকজন বুঝতে পারে যে আসলে ওই আসনে তাকে বসানো মোটে উচিত হয়নি। এরপর আরো বহুদিন কেটে যায়, ইমন ভাই বড় হয়েছেন, এর ভিতরে আরো অনেক ঘটনা ঘটেছে, পারিবারিক বিভিন্ন ছোটখাটো ঘটনা, এগুলো বলতে গেলে তো অনেক দীর্ঘ সময় লেগে যায়, সেগুলো আসলে না বলাটাই সমীচীন। ওনার বয়স যখন ২৪ কি ২৫ বছর তখন উনি মালয়েশিয়াতে যান। মালয়েশিয়াতে উনি যে কোম্পানিতে চাকরি নিয়ে গিয়েছিলেন এই কোম্পানি কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের একটা কোম্পানি। এরা একটা বিশেষ কাজ করে, তা হচ্ছে বিমানের যে পাখা, এই পাখা তৈরি করে, বিমানের পাখা তৈরি করা। এটা এই যে কোম্পানিগুলো, এদের কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট থাকে, মানে প্রচুর ইনভেস্টমেন্ট, অনেক বিনিয়োগ থাকে এখানে, অনেক টাকা বিনিয়োগ করতে হয় এবং অনেক দামি দামি মেশিনগুলো থাকে। এই পাখাগুলো বোয়িং বিমানে সেট করা হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে কত বড় কোম্পানি হতে পারে। ইমন ভাই জানিয়েছেন যে এই কোম্পানির এক মাথা থেকে আর এক মাথা যদি পায়ে হেঁটে যাওয়া হয় তাহলে কয়েক ঘন্টা লেগে যায়, মানে এত বড় আর এত জটিল এবং দামি দামি মেশিনারি সেখানে আছে। এগুলোর ব্যবহার আসলে স্পেশাল জ্ঞান যাদের আছে ওই বিষয়ে তারাই করতে পারে নিঃসন্দেহে। এমনি হালকা জ্ঞান নিয়ে বা হালকা ট্রেনিং দিয়ে আসলে ওই কাজগুলো করানো সম্ভব না। যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছেন তারা এই বিষয়গুলো বোঝেন আর কি। তো উনি ওখানে কাজে গিয়েছেন, কাজে যাওয়ার পর প্রথম দিকে ওনাদের কিছু বেসিক ট্রেনিং করাতে হবে, কারণ ওনাদের কাজটা আসলে তো বিমানের পাখা বানানোর ওই জটিল কাজ না, ওনাদের অন্য কাজ ছিল। কিছু বেসিক ট্রেনিং করানোর জন্য মোটামুটি ১৪ দিনের মতো একটা সময় লাগবে, বা এরকম কাছাকাছি একটা সময়। তো ওনারা যাওয়ার পরপরই দেখা গেল হঠাৎ করে এই কোম্পানির অর্ধেকটা অংশ, বিশেষ করে যেই পার্টে অনেক দামি দামি মেশিন ছিল ওই পার্টটা টোটালি বন্ধ করে দেওয়া হলো। বলা হলো ওখানে যেন কেউ না যায়, কেউ যেতে পারবে না ওখানে। হঠাৎ করে কোম্পানি এরকম একটা সিদ্ধান্ত নিল, এটা তো যে কোনো প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের একটা লোকসান হবার সিদ্ধান্ত, কিন্তু প্রতিষ্ঠান নিশ্চয়ই ইচ্ছা করে এটা নেয়নি। আর ওনারা নতুন গিয়েছেন তখন ওনাদের প্রথম দিকে বেশ দিনের একটা বড় সময় ক্লাস করতে হত। ওনাদের যে ক্লাসরুমগুলো ছিল এই ক্লাসরুমগুলো ছিল বেশ নির্জন জায়গায়। ক্লাসরুম যেখানে এখান থেকে যদি চা কফি খাওয়ার জন্য যাবেন বা নাস্তা করার জন্য বা দুপুরের খাবার খাওয়ার জন্য, ওই জায়গায় নাকি হেঁটে যেতেও ১০ মিনিট বা তারও বেশি সময় লাগে, ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগে। তাহলে কত বড় জায়গা, কত বড় অবকাঠামো সেখানে তৈরি করা হয়েছে। ওনারা বেশ কয়েকজন গিয়েছেন, তো এক রুমে ৫ জন করে বসবেন। এখন দেখা গেল অতিরিক্ত বেশ কয়েকজন চলে আসেন, তাদের জন্য আর একটা রুম খুলে দেওয়া হয়। ওই রুমটা নাকি কখনো খোলা হয় না, কোনো একটা অজ্ঞাত কারণে তাদের জন্য ওটা খুলে দেওয়া হয়। ওই রুমটা খোলার পর ওখানে ক্লাস চলছে, অল্প সময় পরে হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজ, চিৎকার চেঁচামেচির আওয়াজে এই রুম থেকে সবাই ওখানে গিয়েছে। কি হয়েছে তখন দেখা গেল ওখানে আরেকজন বাংলাদেশি ভাই আসছেন, ওনার বয়সটা মধ্য বয়সী, ওনার দুজন সন্তান আছে, উনি অবিবাহিত নন আর কি, তার বয়স ৪০ কাছাকাছি, এরকম একজন ব্যক্তি গিয়েছেন আর কি। সাধারণত দেখা যায় ওখানে ইয়াং লোকজনই বেশি আসে, তো উনি আসছেন এখানে ট্রেনিং নেওয়ার জন্য, কাজ করার জন্য। দেখা যাচ্ছে যে ওই রুমে যিনি ক্লাস নিচ্ছিলেন ওই ভদ্রলোকও মুসলিম, মালয়েশিয়াতে অনেক মুসলিম আছে, উনি ফু দিচ্ছেন, দোয়া দরুদ পড়ে ফু দিচ্ছেন, আর উনি অস্বাভাবিকভাবে বসে আছেন, কিভাবে যেন তাকাচ্ছেন আর অদ্ভুত ধরনের শব্দ করছেন। বোঝা যাচ্ছে উনি সম্পূর্ণরূপে জিন দ্বারা আক্রান্ত হয়েছেন। এখন ওনা তো চলে আসছেন, আসার পর কোনোভাবেই মানে তাকে থামানো যায় না, তখন কি করবে? ওখান থেকে সিদ্ধান্ত নেওয়া হলো দ্রুত ওনাকে একজন ভালো রাকির কাছে নিয়ে যেতে হবে, কোনো হুজুর ছাড়া এই সমস্যা সমাধান করতে হবে না, হসপিটালে নিয়ে গেলে হবে না। তো ওই ভদ্রলোকের পরিচিত একটা জায়গা ছিল, ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠানো হলো। এখন গাড়িতে ওঠানোর সময় আরো তো বেশ কয়েকজন সহযোগী লাগে, তখন কিন্তু ইমন ভাইয়ের সাথে ওঠেন। দেখা গেল পুরো গাড়িতে যতটুকু সময় ওনারা বসেছিলেন এই লোকটা মাঝে মাঝে মুচকি মুচকি হাসে শুধু ইমন ভাইয়ের দিকে তাকিয়ে, কিন্তু কথা বলে না। কিন্তু এরপর একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়, ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পর মালয়েশিয়ান একজন ব্যক্তি, একজন রাকি, উনি কি করলেন, ওই পান কি যেন বলে পড়লেন, এরপর পানগুলো পোড়ালেন, তারপর কলা পাতা এগুলো দিয়ে একটা চিকিৎসা করলেন, ধোয়া দিলেন, কিন্তু কোনো কাজ হলো বলে মনে হলো না। তাকে নিয়ে আসা হলো, ওনার আচার আচরণে অস্বাভাবিকতা, তারপর পুলিশ ডাকা হলো। পুলিশ এসে চিন্তা করছেন যে ইচ্ছা করে কোনো ভণ্ডামি করতেছে কিনা, পুলিশ এসে বলতেছে যে তুমি ঠিক হয়ে যাও নাহলে কিন্তু তোমাকে ধরে নিয়ে যাব। দেখা গেল যে উনি খালি মুচকি হাসে পুলিশের দিকে তাকিয়ে, কোনো কথা বলে না, কিন্তু আবার মুচকি হাসে ইমন ভাইয়ের দিকে তাকিয়েও। পুলিশ বুঝতে পারলেন যে এর অবস্থা ভালো না, এখানে কাজ করতে পারবে না, কে দেশে পাঠিয়ে দিতে হবে। সিদ্ধান্ত হলো দেশে পাঠিয়ে দেওয়া হবে। তারপরও একটা মানুষ এত টাকা পয়সা খরচ করে আসছে, কোম্পানিও তাকে রিক্রুট করেছে অর্থাৎ চাকরি দিয়েছে, কোম্পানিও তো একটা খরচ হয়েছে, দেখি লোকটা স্বাভাবিক হয় কিনা কোনোভাবে। তো ইমন ভাই জানিয়েছেন ওনাদের ছোট ছোট কটেজে রাখা হতো, কটেজে কয়েকজন লোক থাকতো, এরকম আলাদা আলাদা কটেজ ছিল। তো ওই যে ভদ্রলোক, সঙ্গত করে নামটা উনি বলেন নাই, ওই ভদ্রলোক আর একটা কটেজে থাকতেন। এক রাত্রে দরজায় কিছু সময় পর পর ঠক 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 আওয়াজ, মানে আমরা যখন দরজায় নক করি তখন তো ঠক 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 এরকম আওয়াজ, কিন্তু মনে হচ্ছে থেমে থেমে আওয়াজটা আসছে। ঘটনাটা কি, এই আওয়াজটা কোত্থেকে আসছে? এই একটা আওয়াজের গ্যাপে মনে হচ্ছে 5-10 সেকেন্ডের একটা গ্যাপ আছে, মানে মাঝখানে ওই কটেজের জানালা দিয়ে রাতের বেলা ইমন ভাই যখন বাইরে থাকে, মানে জানালা দিয়ে কিন্তু দরজায় দেখা যায়, যদি মাথা বের করা যায় দরজাকে এটা বোঝা যায় আর কি। তো উনি দেখেন অদ্ভুত একটা দৃশ্য, ওই যে বাংলাদেশি যে ভাই যিনি আক্রান্ত হয়েছেন, মনে হচ্ছে উনি ঘাটটা সামনের দিকে ঝুঁকিয়ে ও কটেজের যে দরজা, ওই দরজার দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, দরজা তো বন্ধ, যখনই মাথাটা নিচু করে দরজার সাথে একটা ধাক্কা লাগে, ঠাস করে একটা শব্দ হয়, আবার ওই ধাক্কা খেয়ে একটু পিছন দিকে চলে যান। এর 5-7 বা 10 সেকেন্ড পর আবার সামনের দিকে যখন উনি ঝুঁকে পড়েন দরজার সাথে, আবার ঠক করে একটা শব্দ হয়, ওই ধাক্কা খেয়ে আবার একটু পেছন দিকে চলে যান। মনে হচ্ছে যে উনি ঘুমন্ত, ঘুমের ভেতরেই উনি ওভাবে হাঁটতে হাঁটতে ওখানে চলে এসেছেন। উনি নিজেও জানেন না উনি কোথায় আছেন, কেন এখানে আসছেন, এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি। তো যাই হোক, এরপর ওনাকে ধরাধরি করে ওনার ব্যবস্থা করা হয়, তারপর ওনাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটাও গেল তো ওনাদের ঘটনা। তো ওখানে যাবার পর ইমন ভাইয়েরও বেশ কিছু সমস্যা দেখা দেয়, বিভিন্ন ধরনের সমস্যা। এরপর ইমন ভাইও চলে আসতে বাধ্য হন ওখান থেকে, দেশে উনি চলে আসেন। দেশে চলে আসার পর থেকে নতুন করে একটা সমস্যা শুরু হয়ে গেল, তা হচ্ছে উনি ঘুমালেই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন, কিছু মেয়ে ওনাকে ধাওয়া করে, ধাওয়া করছে করছে সমানে ধাওয়া করছে। আবার দেখা যেত যে উনি যখন রাতের বেলা ঘুমিয়ে থাকতেন হঠাৎ করে ওনার চোখ খুলে যেত। আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি হঠাৎ করে কিন্তু চোখ সহজে খোলে না, মনে হতো কেউ জোর করে ওনার চোখের পাতা দুটিকে খুলে দিয়েছে, কিন্তু খোলার পর উনি কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতেন না। আর ঘুমালে উনি কিছু মেয়েদেরকে দেখতেন, মেয়েগুলো তাকে ধাওয়া করছে, আবার কিছু কিছু মেয়েদেরকে দেখতেন যাদের চুল হচ্ছে গোল্ডেন কালারের, তারা মিটি মিটি হাসে দূর থেকে। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখছেন রিক্সায় উঠেছেন, এই মেয়েগুলো পিছনে ধাওয়া করছে, এই মেয়েগুলো ওনাকে স্বপ্নের মধ্যে বিরক্ত করছে। ওনার আরো একটা মারাত্মক সমস্যা হতো, উনি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেন ওনার পায়ের রগের উপর রগ উঠে গেছে, হাঁটতে পারতেন না, প্রচন্ড পায়ে ব্যথা হতো, আর ঠিক মাগরিবের সময় তীব্র মাথা ব্যথা হতো। এরকম সমস্যা যখন চলতে থাকে তখন উনি যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে ভালো একজন হুজুরকে দেখিয়েছিলেন। হুজুর দেখার পর বলেছিলেন যে ওনার সাথে একটা জিনেদের গ্রুপ আছে, এই গ্রুপটা মেয়েদের একটা গ্রুপ, এই গ্রুপের যে সর্দার সে একটা বৃদ্ধা মহিলা, বৃদ্ধা জিন, এ হচ্ছে সর্দার, এও খুব দুষ্ট, আর এর অধীনে অন্য যে মেয়েরা আছে এই পুরো গ্রুপটাই ওনার পিছনে লেগেছে, তাকে বিয়ে হতে দেবে না, তাকে কোনো কাজ করতে দেবে না, আর এটা নতুন করে না, তার জন্মের পর থেকেই নাকি এইটা পিছে লেগেছে, তবে এটা প্রকট হয়েছে একটা নির্দিষ্ট সময় পর। তো এই বিষয়টা জানার পর হুজুর হুজুরের মতো চিকিৎসা করে দিয়েছেন, তবে কোনো লাভ হয়নি। হ্যাঁ, লাভের মধ্যে এতটুকুই হয়েছে যে উনি আগে ঘন ঘন স্বপ্ন যেটা দেখতেন এখন ওই স্বপ্নটা এভাবে ঘন ঘন দেখেন না। ওই হুজুর বলেছিলেন যে এই পায়ের রগের উপর যে রগ উঠে যায় মূলত তার পায়ের ক্যালসিয়ামের ভেতর থেকে, মূল যে নির্যাস যেটা বা পায়ের হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম থাকে এটার মূল নির্যাসটা নাকি ওরা শুষে খেয়ে নেয়, এই জন্য এরা কি এরকম সমস্যা। আর মাগরিবের সময় যে তীব্র মাথা ব্যথা হতো এটাও কমে গেছে, এখন আর পায়ে এরকম সমস্যা হয় না, মাঝে মাঝে উনি স্বপ্ন দেখেন। আর একটা বিষয় সেটা হচ্ছে ওনার বিয়ে হতে দেবে না, ওনার যে বোন 9 বছরের বড়, সবার যে বড় বোন যার তুলারাশি, যার কথা আমরা শুরুর দিকে বলেছি, উনি নাকি মেয়ে দেখতে গিয়েছিলেন একবার, এরপর উনি স্বপ্নের মধ্যে দেখেন ভয়ঙ্কর একটা অবয়ব তাকে তাড়া করছে এবং বলছে আর দেখবি, আর মেয়ে দেখবি, খবরদার ওর জন্য কোনো মেয়ে দেখবি না, ভয়ঙ্কর একটা অবয়ব। এছাড়াও যে উনি আসনে বসেছিলেন, আসনে বসার পর উনি স্বপ্নের মধ্যে নাকি একবার দেখেছিলেন যে এমন ভয়ঙ্কর একটা পুরুষ, তার বিশাল বড় বড় চুল, নগ্ন শরীর, দানবীয় আকৃতি, ভয়ঙ্কর চেহারা, হাতে বিশাল এক রামদায়ের মতো দা নিয়ে তাকে বলছে, আর খবরদার কখনো আসনে বসবি না। এরকম ভাবে তাকে স্বপ্নের মধ্যে হুমকি দিয়েছে, আর ওনার জন্য মেয়ে দেখার কারণে তাকে হুমকি দিয়েছে। ওনার জন্য অনেক মেয়ে দেখা হয়, উনি বলেছেন একটা মেয়েকে উনি পছন্দও করছিলেন, সব ঠিকঠাক হওয়ার পরও বিয়ে হয়নি। আর যখন ঘটক আসে, ঘটক আসার পর ওনার বায়োডেটা বা বিস্তারিত শুনে যখন একবার চলে যান, আর ফোন দিয়েও ওই ঘটককে পাওয়া যায় না। ঘটক আসলে ফোনও রিসিভ করতে চায় না। দ্বিতীয়বার আসা তো দূরের কথা, বিয়ের কথা হলেও ফাইনালি ওনার বিয়ে হয় না। অথচ উনি 5'11" হাইট, সুদর্শন একজন যুবক, ওনাকে বিয়ে করতে দেয় না। অনেকে নাকি এই সমস্যা শোনার পরও, আগ্রহী হয়ে আসার পরও তারা কোনো এক অজানা কারণে চলে গেছে। তার মানে হচ্ছে যারাই আসে তাদেরকে কোনো না কোনোভাবে ভয় দেখায় বা এমন একটা পরিবেশ সৃষ্টি করে যার কারণে উনি বিয়ে করতে পারছেন না। উনি এখনো এই সমস্যার মধ্যেই আছেন বলে জানিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। উনি বেশ বড় করে অডিও ফাইল আকারে পাঠিয়েছেন, তবে আমি চেষ্টা করেছি যে বিষয়গুলো না বললেই না, সেই জিনিসগুলো আসলে আপনাদেরকে বলার জন্য। প্রিয় লিসেনার্স, এখানে ঘটনার মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। তা হচ্ছে শুরুর দিকে ওই যে নানার কথা যেটা আমরা বললাম, যে উনি কিন্তু অনুমতি নেন নাই। আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে এখন ব্যাঙের ছাতার মতো অনেক রুকিয়া সেন্টার হয়েছে। আপনারা আরও জেনে অবাক হবেন, এই রুকিয়া সেন্টারগুলোতে যে রাকিগুলোকে নিয়োগ দেওয়া হয়, ইনাদের মধ্যে অনেকেই ওস্তাদের কাছ থেকে কোনো শিক্ষা নেন নাই। কিতাবাদি পড়েছেন, অ্যারাবিয়ান যে রাকিরা কিভাবে রুকিয়া করে ইউটিউবে দেখেছেন, সেই অনুযায়ী হ্যাঁ তারা শরিয়াসম্মতভাবে করছেন, কিন্তু দেখা যাচ্ছে কাজ হচ্ছে না। অনেক রুকিয়া সেন্টারগুলো বলছে যে 10 সেশন, 20 সেশন, 50, 80, 100 সেশন একটা প্যাকেজ, এটা যে কত বড় একটা প্রতারণা। হয়তো আমি এই কথাগুলো বলছি, অনেক রাকি আমাদের ঘটনাগুলো শোনেন, তবে আমি বলতে বাধ্য হচ্ছি, কেননা এই ধরনের চিকিৎসায় ভালো হবেই এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? আমি একটা প্যাকেজের আওতায় নিয়ে আসলাম, এটা কি এলোপ্যাথি চিকিৎসা না হোমিওপ্যাথি চিকিৎসা? এটা আধ্যাত্মিক চিকিৎসা, এটা রুহানি শক্তির ব্যাপার। এখানে রুহানি শক্তি দিয়ে শয়তানি শক্তির সাথে ফাইট করতে হয়, পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জির সাথে ফাইট করতে হয়, তারপর আল্লাহ যদি কবুল করেন। চুক্তি করে এই কাজ হয় না। আর যারাই চুক্তি করে নেবে আপনার সাথে, আগে থেকে ফিক্সড করে নেবে যে আমাকে এত টাকা দিতে হবে, আপনি এতটুকু নিশ্চিত থাকেন, ওখানে গিয়ে আপনার কাজ না হওয়ার সম্ভাবনাই 98% আর হওয়ার সম্ভাবনা 2%, অনলি 2% যে আপনার কাজ হবে। তাহলে বুঝুন অবস্থা। যারা এইভাবে চুক্তি করে সেশনগুলো নেয়, অ্যাকচুয়ালি এটা একটা ব্যবসা। মানুষ কোটি কোটি টাকা খরচ করে রুকিয়া সেন্টার দিচ্ছে, এটা কি সেবা নাকি ব্যবসা, এটা বুঝতে হবে। সত্যিকার অর্থে যারা মানুষের উপকারের জন্য কাজ করেন, এদেরকে খুঁজেই পাওয়া মুশকিল হয়, অনেক দুরূহ ব্যাপার হয় খুঁজে পাওয়া। আর তারা কাজ করে এভাবে চেয়ে টাকা নেন না, মানুষ খুশি হয়ে যেটা দেয় সেটাই। যখনই দেখবেন যে কাজ করার আগেই টাকার চুক্তি হচ্ছে, তাহলে বুঝে নেবেন যে এই টাকাটা আপনার জলে যাবে, লাভ হবে না। অনেকেই বলছেন বিভিন্ন জায়গায় গিয়েছি, কাজ হয় না হয় না। না হওয়ার পিছনে যে কয়েকটি কারণ, সেটা হচ্ছে যে কারো শরীরে যে নেগেটিভ এনার্জিটা রয়েছে, এই নেগেটিভ এনার্জির সাথে ফাইট করার মতো পজিটিভ এনার্জি যিনি চিকিৎসা করছেন তার কাছে নেই, এই কারণে হচ্ছে না। আবার তার কাছে থাকলেও আল্লাহ চাচ্ছেন না, হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে উনি ভালো কোনো ওস্তাদের কাছে কোনো বিষয় শেখেনই নাই। কিতাবাদি পড়ে কখনো রাকি হওয়া যায় না, এই ধরনের চিকিৎসা কিন্তু কিতাবাদি পড়ার বিষয় নয়। কিতাবাদি পড়ে হ্যাঁ, কিতাবাদি পড়ে আপনি শিখতে পারবেন, কিন্তু ওস্তাদের কাছে আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে। একজন সার্জন, উনি কিন্তু একদিনের সার্জন হন না, MBBS পাশ করার পর ভালো একজন সার্জনের অধীনে থেকে কিভাবে ছুরি চালাতে হয়, ছুরি দিয়ে তো মানুষ মেরেও ফেলা যায় আর মানুষকে বাঁচানোও যায়, এই বাঁচানোর কাজটা কিভাবে করতে হবে, এভাবে দীর্ঘদিন তার সাথে থেকে থেকে অনেকগুলো অপারেশন দেখে দেখে আস্তে আস্তে শিখতে হয়। একজন লয়ার, উনি আইন পাশ করার পর প্র্যাকটিস শুরু করতে হয় একজন বিজ্ঞ লয়ারের অধীনে, দীর্ঘদিন থেকে শিখতে হয়, কমপক্ষে 5 বছর। এগুলো আমরা বুঝি, আমরা ভালো লয়ার যখন খুঁজি আমরা দেখি যে তার অভিজ্ঞতা কেমন, কার কাছে সে কাজ শিখেছে। কেন আমরা এটা বোঝার চেষ্টা করি না যে যেই রাকির কাছে যাচ্ছি উনি কোথা থেকে শিখেছেন, তার ওস্তাদকে, তার ওস্তাদ কোন ধরনের আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ছিলেন, এই বিষয়গুলো আমরা খোঁজ নিতে পারি না, নেবার চেষ্টাও করি না। আর এটাই বর্তমানে একটা বড় ধরনের ব্যবসা হিসেবে সামনে চলে এসেছে। আমি আবারও বলছি, আমার এই কথা শুনে অনেক রাকিরা মন খারাপ করতে পারেন, তবে সত্যিকার যারা রাকি তারা মন খারাপ করবেন না, তারা আমার এই কথা সম্মতি জানাবেন। আর আপনারা অনেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের হুজুরের নাম্বার চান, আমরা এই কারণেই কোন ধরনের কোনো তথ্য দেই না, কারণ হচ্ছে 100 জনের মধ্যে 99 জনই আমাদের কাছে ফেক মনে হয়, যার কারণে আমরা আসলে কারো তথ্য দেই না। আর এটা আসলে আমাদের কাজ না, আমরা ঘটনার মাধ্যম দিয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। যার কাছে যাবেন বুঝে শুনে যাবেন, জেনে বুঝে আপনাদেরকে সেখানে টাকা দিতে হবে। আর কাজ হওয়ার আগে কোনো টাকার চুক্তিতে যাবেন না, যেই চুক্তি করবে বুঝবেন এটা ব্যবসা, কাজ হবে না, নিশ্চিন্ত থাকেন যে কাজ হচ্ছে না। আজকের এপিসোড এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা আমাদেরকে আইন হাসাত সেহের, মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, যত ধরনের ক্ষতিকার বা ক্ষতিকারক পদার্থ রয়েছে, জীবজন্তু রয়েছে, সবকিছু থেকে আমাদেরকে হেফাজত করুন। ক্ষতিকারক আরো যে জিনিস রয়েছে, নেগেটিভ এনার্জি রয়েছে, নেগেটিভ ফ্রিকোয়েন্সি রয়েছে, এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তালা তার রহমতের চাদর দিয়ে আমাদের সবাইকে ঢেকে রাখুন, হঠাৎ বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।